بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا، وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم.
সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা এই পবিত্র জায়গায়, পবিত্র দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, দুরুদ ও তাসলিম সালাহ বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখেরি নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টিজীবের কল্যাণের জন্য প্রেরণ করেছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বোত্তম ও উৎকৃষ্ট স্থান দান করবেন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কিভাবে অর্জন হল, এবং খেলাফত কতদিন দায়িত্ব পালন করলেন, এবং কিভাবে তার মৃত্যু হল, এ সম্পর্কে আমরা জানি। আজকের আলোচনা হচ্ছে কারবালার পথের চতুর্থ পর্ব। কারবালার পথের চতুর্থ পর্বে আপনার আলোচনার শুরুতেই আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ সালাত আদায় করছিলেন মসজিদে নববীতে, আর আবু লুলুয় আল মাজুসি এসে সালাত অবস্থায় তলোয়ার দিয়ে তাকে আঘাত করে, বর্শা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে ফেলে। আর এ কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহোশ হয়ে যান, জ্ঞান হারিয়ে যায়। যখন জ্ঞান ফিরল, তখন বলছিলেন আসসালা আসসালা, নামাজের সময় কি হয়েছে, আমাকে উজুর পানি দাও, নামাজ পড়ব। সুতরাং মমিন যে অবস্থায় থাক না কেন, তাকে সলাত সদা সর্বদা আদায় করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠিন অবস্থায় প্রমাণ করছে যে সালাত আপনার জন্য ক্ষমা নাই। এখানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ছিল আবু লুলু আল মাজুসি, একজন অগ্নিপূজক হিন্দু, তার হত্যাকারী ছিল, তাকে হত্যা করেছিল। এখন প্রশ্ন হল কেন হত্যা করল সে, এবং এত বড় দুঃসাহস কিভাবে তার হল। আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে গোটা জাজিরাতুল আরব সহ আশপাশে যে দেশগুলো ছিল এমান সহ এবং শাম দেশ, এগুলোকে উনি কিছু কিছু এলাকাকে আপনার দখল করেছিলেন, এবং যারা মুরতাদ হয়ে গেছিল, যারা যাকাতকে অস্বীকার করেছিল, তাদের সঙ্গে যুদ্ধ করে আবার ইসলামে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, এই ইসলাম যখন ফিরে আসে ইসলামে মুরতাদ হয়ে যাওয়া মানুষগুলো, এদের মাঝে কেউ ছিল মনে প্রাণে ইসলামকে কবুল করেছিল, আর কেউ ছিল যে সরকারের সাথে আপনার মুখ মিলিয়ে থাকার জন্য ইসলাম কবুল করেছিল, অর্থাৎ চোখ দেখানো ইসলাম গ্রহণ করেছিল, আসলে অন্তর থেকে তারা ইসলাম কবুল করে নাই। ওদের এই পালিত হিংসা যুগ যুগ ধরে তারা পালন করছিল। আর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দাপটের সাথে 10 বছর রাজত্ব করলেন, তখন তারা চিন্তা করল ওমর রাজত্ব যদি খতম না হয় তাহলে পরে আমরা কোনোদিন সফল হতে পারব না। তখন পরিকল্পিতভাবে এই আবু লুলু আল মাজুসিকে তৈরি করে আপনার হত্যা করা হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখানে আরেকটি জিনিস বোঝা যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নির্দোষ মানুষ, তাকে অন্যায় ভাবে হত্যা করেছিল। এই জন্য নবী করিম সাল্লাম আগে বলেছেন উহুদের পাহাড়ে যখন উঠতেছিলেন যে উহুদ তুমি চুপ হয়ে যাও, তুমি নড়াচড়া করিও না, কারণ তোমার উপরে, তোমার পৃষ্ঠের উপরে একজন নবী আছেন আর একজন সিদ্দিক আছেন আর দুইজন শহীদ আছেন, তার মধ্যে একজন ওমর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার শহীদই মৃত্যু হয়েছে। বোঝা যাচ্ছে অন্যায় ভাবে কাউকে যদি হত্যা করা হয় তাহলে সে ব্যক্তি শহীদি দরজা পাবেন, এখানে স্পষ্ট এই ঘটনা দ্বারা। এবার এই আবু লুলু মাজুসি কি করল, আবু লুলু আল মাজুসি পালিয়ে আসল ইরানে, বর্তমান যেটি ইরান বলে দেশ চিনি আমরা। আপনি আশ্চর্য হবেন যে ইরানের কথা আমরা জানি, যে ইরান সম্পর্কে আজকে আমাদের বাংলাদেশিদের 90% মুসলমানদের ধারণা যে ইরান একমাত্র দেশ পৃথিবীতে যারা অরিজিনাল ইসলামকে ফলো করে, এবং ইরান এমন একটি দেশ যারা, যাদের মা বোনেরা 100% আপনার পর্দা করে। কারণ খমিনী যখন রাজত্ব পেয়ে যায় তখন আইন করেছিল বোরখাবিহীন কোনো নারী কোনো মহিলা বাসে উঠতে পারবে না, আর মিডিয়া এইগুলোকে খুব প্রচার করেছিল, যার কারণে আজও বাংলার মুসলমান এটাই জানে যে ইরান শিয়ারা হচ্ছে অরিজিনাল মুসলমান। আর খাস করে এই বিশ্বাসটাকে আপনার চর্চা করছে বেশিরভাগ মিডিয়ার উপরে যারা নির্ভরশীল, যাদের ইসলাম সম্পর্কে, দিনের সম্পর্কে, ইসলাম সম্পর্কে ইতিহাস যাদের জানা নাই, যারা শুধু মিডিয়ার থেকে ইসলামকে চিনতে চায়, জানতে চায়, তারা নির্ভর করছে যারা মিডিয়ার উপরে, ইসলামকে যারা মিডিয়ার মাধ্যমে জানতে চায়, শুধুমাত্র তারা, তাদের ধারণা যে ইরান হচ্ছে একটি মুসলিম দেশ। আসলে আমি বারবার বলেছি ইরান হচ্ছে অরিজিনাল একটি কাফের, শিয়া নামে যারা দাবিদার, শিয়ারা হচ্ছে অরিজিনাল কাফের, এদের ইসলামের গন্ধ পর্যন্ত তাদের মাঝে নাই। তাদের মা বোনেরা বোরখা পরে, কিন্তু সেই বোরখাটি হচ্ছে চোখ দেখানো, মানুষ দেখানো বোরখা, কারণ তাদের বোরকার সিলাই থাকে না, সামনের দিক সম্পূর্ণ খোলা থাকে। যখনই মার্কেটে যায় হাতে ধরে থাকে, দেখবেন সব সময় বুকের উপর হাত থাকে মহিলাগুলোর, অর্থাৎ এই ফাটা ফাড়া বোরকাটা তারা ধরে থাকে। আর যখনই মার্কেটে যায় কাস্টমার হিসাবে যখন কোন জিনিসের কিনা বাচার সময় আসে, তখন তারা ওই বোরকা ছেড়ে দেয়, তাদের সম্পূর্ণ সামনের দিকটা খোলা থাকে। এটা তো পর্দা না। দ্বিতীয় নম্বর, আপনারা মিডিয়াতে দেখেছেন যখন তারা আপনার মিছিল করে, মিটিং করে, এবং তারা যখন আপনার আন্দোলন করে, তখন দেখবেন যে ওই নারীদের কোনো বোরকা নাই, প্যান্ট শার্ট পরা আছে। সুতরাং ইরানে যে আপনার পর্দা আছে এ কথাটা যারা বলে এরা অজ্ঞতার কারণে বলে, আসলে তাদের মাঝে পর্দা নাই, বরঞ্চ কন্টাক্ট বিবাহ তাদের মধ্যে বৈধ রয়েছে। নিম্ন এক ঘন্টার থেকে ঊর্ধ্বে যতদিন পারেন কন্টাক্ট ভাবে বিবাহ করতে পারেন। সুতরাং এই ইরানের মুসলমান যাদের আকিদা এক ঘন্টা দুই ঘন্টা দুই দিন চার দিনের জন্য বিবাহ করা যায়, এরাকে কিভাবে মুসলমান বলতে পারেন? তাহলে আপনার বিভিন্ন দেশে যে হোটেলগুলো, নর্তকীগুলো, যে আপনার বেশ্যাখানা যে খোলা রয়েছে, এদের নারীদের সম্পর্কে আপনি কি, এই নারীদের সম্পর্কে কি বলবেন যে এরাদের এটা বৈধ যে আপনার এক ঘন্টা দুই ঘন্টা এক রাত্রের জন্য অপার পুরুষের সঙ্গে কন্টাক্টে থাকে? তাহলে কি আপনি বলবেন যে এটা বৈধ বিবাহ? যদি বলে যে আমি তোমাকে স্ত্রী হিসেবে কবুল করলাম, বল যদি বলে স্বামী হিসেবে কবুল করলাম, বিয়ে হয়ে যাবে? কোশ্চিন কেন না, এটাকে হারাম করে দিয়েছে ইসলামে, জায়েজ নাই। সুতরাং এটা ইরানে জায়েজ আছে, ইরানের ধর্মে, ইরানের শিয়াদের ধর্মে এটা জায়েজ রয়েছে। এটা ইসলামের ধর্ম না, এটা শিয়াদের ধর্মে জায়েজ রয়েছে। বুঝতে পারলাম কি বুঝাতে চাচ্ছি? আবু লুলওয়াল মাজুসি পালিয়ে যে ইরানে স্থান গ্রহণ করে, আশ্রয় নাই, ইরানে মারা যায়, ওই আবু লুলওয়াল মাজুসির মাজার এখন তৈরি করা হয়েছে, এই মাজারে বাকায়দা পূজা চলছে, যেমন শাহজালাল মাজারে পূজা হয়। বলেন নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ, যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত একজন খলিফাতুল মুসলিমিন, আপনার দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, যে উমার যে রাস্তা দিয়ে চললে শয়তান চলতে পারে না, যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে মিল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার কোরআনে আয়াত নাজিল করেছেন, এই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত দেখে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে, যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে নিজ চোখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন জান্নাতে, এই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী কাফের মুশরিক এই হিন্দুর মাজার তৈরি করে ইরানে আজও পূজা চলছে। আপনারা হয়তো অনেকে জানেন অথবা অনেকে জানেন না, আমি মিথ্যা বলি নাই, একেবারে বাস্তব কাহিনী এটা। আবু লুলু আল মাজুসি এখন মাজার বর্তমানে ইরানে অবস্থান করছে। কিভাবে ইরানের শিয়ারাকে আপনি বলবেন যে মুসলিম যারা হিন্দুর মাজারকে নিয়ে পূজা করে? আমি এই জন্য বলি যে হিন্দু হোক আর মুসলমান হোক, কবর ভিত্তিক যে সমস্ত ব্যবসা চলছে এগুলো হলো খ্রিস্টান ইহুদিদের এবং শিয়াদের প্রথা, হিন্দুদের প্রথা, এগুলো মুসলমানদের না, এগুলো পরিহার করা মুসলমানদের জন্য একান্ত জরুরি। আমার ভাইয়েরা, ওসমান ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুশয্যায় শটপট করছেন, রক্ত রক্ত রঞ্জিত হয়ে আছে তার শরীর, এ সময় তিনি ওসিয়াত করছেন, দেখো আমি চলে যাচ্ছি, আমার পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন কে? আমি এটি তোমাদের মাঝে মজলিসের সূরা তৈরি করে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় জনকে নিযুক্ত করলেন, একজন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হচ্ছে তালহা, তৃতীয় জন হচ্ছে সাদ, চতুর্থ জন নম্বর আলী, আর পঞ্চ নম্বর ওসমান, আর ষষ্ঠ নম্বর হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছয় জনকে বললেন যে এই ছয় জন যাকে চাবে সেই নেতা নিযুক্ত হবে। ভালো করে শুনুন, এই ছয় জনকে নির্ধারণ করে দিলেন, যে বললেন এই ছয় জন যে প্রতি আপনার সমর্থন করবে, সমর্থক হবে বা আপনার একমত হবে, সেই ব্যক্তি নেতা নিযুক্ত হবে ছয় জন। এবার দেখেন মজলিসের সূরা কি ফয়সালা হচ্ছে। উমার রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, নবী করিম সাল্লামের পাশে কবর দেওয়া হয়েছে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কিয়ামত পর্যন্ত সেখানেই থাকবে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় জনের পার্লামেন্ট বসে গেছে, মজলিস সূরা বসেছে, নেতা নিযুক্ত করতে হবে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সপ্তম নম্বর হচ্ছে আমার সন্তান আব্দুল্লাহ, যদি চাও তার থেকে তোমরা মশওয়ারা নিতে পারো, কিন্তু তাকে তোমরা নেতৃত্ব দিও না। দেখেন খলিফাতুল মুসলিমিন, খলিফা যদি বলে আমার সন্তান আব্দুল্লাহ হবে নেতা, কেউ কিছু বলার অধিকার রাখছে না, বলার ছিল না, কিন্তু নিজের সন্তানের কাছে ক্ষমতা না দিয়ে এমনকি মজলিসের সুরা সদস্য পর্যন্ত তাকে বানা নাই, বলেছেন যে তার থেকে পরামর্শ নিতে পারো কিন্তু তাকে নেতৃত্ব দেওয়া দিবে না, কারণ নেতৃত্ব হচ্ছে অত্যন্ত কঠিন জিনিস। নেতৃত্বের মাঝে যদি সমস্যা এসে যায় তাহলে তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই নেতৃত্ব আবদুল্লাহকে দিবে না, তবে পরামর্শ তার থেকে নিতে পারো। আমার ভাইরা এখানে কি বুঝলাম, বুঝলাম যে নেতা কেউ যদি নিযুক্ত হয়ে যায় তাহলে জ্ঞানীদের থেকে পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করতে হবে, সমাজ চাল পরিচালনা করতে হবে। একা একা করতে গেলে সেখানে ভুল আসবে, সেটা প্রতিষ্ঠান হোক আর গ্রাম হোক আর দেশ হোক যেটাই হোক। যা হোক, এই ছয় জন আপনার মজলিসে সুরা বসেছেন। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আমার দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলাম, উনি যেটা বলবেন সেটাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আমার দায়িত্ব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলাম, উনি যেটা বলবেন সেটাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আব্দুর রহমান বিন আউফকে দিলাম, উনি যেটা বলবেন সেটাই আমার মত। তাহলে তিনজন কেটে পড়লেন আর তিনজন থাকলেন, আব্দুর রহমান বিন আউফ, আলী আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই তিনজন অবশিষ্ট থাকলেন, বাকি থাকলেন তিনজন মজলিসের সুরা চুপ করে বসে আছেন। তিনজনের মধ্যে কে নেতা নিযুক্ত হবে? আব্দুর রহমান বিন আউফ বলছেন তোমাদের মাঝ থেকে দুইজনের মাঝ থেকে কেউ কি আপনার পদত্যাগ করতে চান বা ক্ষমতা চান না এমন কেউ আছেন বা নেবেন না? কেউ যদি কাউরি উপরে অর্পণ করেন দায়িত্ব তাহলে দুইজন থাকবে, দুইজনের মধ্যে তোর ফয়সালা। উনি এটা বুঝাতে চাচ্ছেন যে আব্দুর রহমান আমি তো ক্ষমতা নেব না, আলী আর ওসমানের মাঝে ক্ষমতা বণ্টন হবে। আলী এবং উসমানের মাঝে যদি কেউ বলে যে না আমি না অমুক, তাহলে দুইজন থেকে যায়, আব্দুর রহমান সে মত দিয়ে দিলে নেতা নিযুক্ত হয়ে যায়। কিন্তু দুইজন চুপ থাকলেন। আব্দুর রহমান বললেন আচ্ছা আপনারা কি দায়িত্বটা আমাকে দিবেন, দিতে পারেন যে এটার ব্যাপারে আমি ফয়সালা করব? দুইজনই বললেন জি আমাদের আপত্তি নাই, আপনি যাকে বলবেন সে আমাদের নেতা নিযুক্ত হবে। আব্দুর রহমান বিন আউফ বললেন তিন দিন আমাকে সময় দেওয়া হবে, আমি গবেষণা করি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ঘরে ঘরে যে জিজ্ঞাসা করলেন, উনি ফয়সালা করে রেখেছেন কে নেতা হবে, এটা ফয়সালা করা আছে। এই জন্যই যে সিরিয়ালি ভাবে তৃতীয় নম্বর স্থান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর ওমর ওসমান সাহাবাদের মাঝেও এটা আপনার পরিসিদ্ধ রয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় স্থান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে চতুর্থ নম্বর যে খলিফা হবে এর মাঝে নির্ণয় করা আপনার সেটা সমান আছে, উনার মতো আরো সাহাবায়ে কেরাম রয়েছেন। সুতরাং সেখানে সমস্যা হতে পারে, এখানে সমস্যার কিছু নাই। তারপর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী মদিনার বাসায় বাসায় গেলেন, যে বললেন যে আমরা যদি ওসমানকে খেলাফতের দায়িত্ব দিই তাহলে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? মদিনার জ্ঞানীগুণী যারা ছিলেন তারা সকলে বললেন যে আমাদের কোনো আপত্তি নাই। তিন দিন পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে ডেকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি দেখতেছি আলী তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নিকটতম একজন মানুষ, এক নম্বর চাচাতো ভাই, দুই নম্বর আপন দামাদ অর্থাৎ মেয়ের জামাই, সুতরাং তৃতীয় নম্বর হচ্ছে একই বংশের লোক, কাজী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটের মানুষ, খুবই এতে কোনো সন্দেহ নাই। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আপনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নিকটতম ব্যক্তি, আপনি হচ্ছেন ওনার দামাদ, এক নয় দুই নয় দুই দুইটি মেয়ে নাকি একটি না দুইটি মেয়ে আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপাধি হচ্ছে জুন্নুরাইন, সুতরাং আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব নিকটের মানুষ। আমি যদি আপনাদের দুইজনের কাউকেই একজন নেতা নিযুক্ত করি তাতে আপনাদের দুইজনের কোনো আপত্তি থাকবে কি? দুইজনই বললেন জি না আমাদের কোনো আপত্তি নাই। তখন উনি বললেন আমি দেখতেছি আবু বকর ওমরের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার স্থান বড় হিসাবে, সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলছি হাত বের করুন, আপনার হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করছি। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাত দিলেন, বায়াত গ্রহণ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করে নিলেন, বিনা দ্বিধা বিনা দ্বন্দ্বে আপনার নিযুক্ত হলেন খলিফাতুস সালিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তৃতীয় খলিফা নিযুক্ত হলেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর সাথে ইসরা আপনার রাজত্ব চালিয়ে যাচ্ছেন। এক নয় দুই নয় বারো বছর রাজত্ব কায়েম করেছেন, বারো বছর ক্ষমতায় ছিলেন, কোন ইখতিলাফ কিছু ছিল না। সমস্যা ঘটলো কোথায়? সমস্যা ঘটলো যে আপনার ইহুদি অনেকগুলো মুসলমান হয়েছিল, ইসলাম মুসলমানদের প্রভাবে আপনার তারা ইসলামকে মনে প্রাণে গ্রহণ করে নাই, চোখ দেখানো মুখ দেখানো মানুষ দেখানো ইসলাম কবুল করেছিল। তার মধ্যে একজন ইহুদি ইমানি ছিল, সেই ব্যক্তি নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা, এই মুসলমান হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল মানুষকে দেখানোর জন্য, আসলে ভিতরে ছিল তার নেফাক ছিল, মুনাফিক ছিল। এই আব্দুল্লাহ বিন সাবা আপনার শিক্ষিত এবং পণ্ডিত জ্ঞানী ব্যক্তি ছিল, যার কারণে আপনার নেতাদের আশপাশে পৌঁছে যায়। এই প্রত্যেকটি দেশে আপনার রাজত্ব কায়েম করে, দেখবেন নেতার পরে কিছু মানুষ থাকে, এদের ডাপর থাকে, খুব এলাকা ভিত্তিক ডাপর থাকে, ও কিন্তু নেতা না, কিছু না, কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা তার হাতে নাই, কিন্তু ডাপট আছে। এরকম এই ডাপট আপনার চালু করলো, এলাকা ভিত্তিক সেই সফর করে করে বলল, আমি আব্দুল্লাহ বিন সাবা যাহা কিছু ঘটবে মদিনা অর্থাৎ রাজধানীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু যাহা বলবে আমি তা আমার তোমাদের কাছে কি করব, পেশ করব, আর তোমরা এগুলো জনগণের কাছে পেশ করবে। এভাবে একটা গ্রুপ তৈরি করে নিয়েছে আর মিথ্যা অপপ্রচার করতে লাগলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তাকে অভিযুক্ত করলো তেরোটি অভিযোগে, বলছেন যে এই তেরোটি দোষ রয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের এখন ক্ষমতা রাখেন না বা এখন যোগ্যতা রাখেন না, ওনাকে আপনার কি করতে হবে, স্যালেন্ডার করতে হবে এবং ক্ষমতাচ্যুত করতে হবে। এভাবে তারা কাজ চালিয়ে যায়। তেরোটি অভিযোগ ছিল কি, এক নম্বর আত্মীয়করণ, দলীয়করণ। ওখানে ওই সময় তো দল ছিল না, আত্মীয় ছিল, আত্মীয়করণ করেন উনি। কি আত্মীয়করণ করেন, যে আত্মীয়দেরকে উনি কি করেন, আপনার ক্ষমতা দিচ্ছেন, অমুক জায়গার গভর্নর বানিয়েছেন, অমুক জায়গা বানিয়েছেন, অমুক জায়গা বানিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এক নম্বর অভিযোগ। দুই নম্বর অভিযোগ, আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবিকে আপনার শাম থেকে নিয়ে এসে রাবজা মক্কা মদিনার থেকে আপনার তিন দিনের রাস্তা রাবজা নামে একটি জায়গায় ওনাকে রাখা হয়েছে, ওনাকে আপনার শামে থাকতে দেন। এক নম্বর, দুই নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে মারওয়ান বিন হাকামকে আফ্রিকা যখন উনি যুদ্ধ করেন সেখানকার পঞ্চম ভাগ গনিমতের মালের পঞ্চম ভাগ দিয়ে দিয়েছিলেন, পাঁচ ভাগের এক ভাগ গনিমত দিয়ে দিয়েছিলেন। চতুর্থ নম্বর বলছেন যে সমস্ত কোরআনকে পুড়িয়ে একটি কোরআনকে উনি রেখেছেন। আর পঞ্চম নম্বর হচ্ছে ইবনে মাসুদ আর আম্মার রাদিয়াল্লাহু আনহু এমন মারা মেরেছে যে ইবনে মাসুদের ভুঁড়ি নাড়ি পর্যন্ত বের হয়ে গেছে আর আম্মারকে মারতে মারতে তার ঠ্যাং পা ভেঙে ফেলেছে। অপপ্রচার চলছে। ষষ্ঠ নম্বর হচ্ছে জিয়াদা ফিল হুমা, হুমার মধ্যে বৃদ্ধি করেছেন। অর্থাৎ হুমা কি, যে সরকার সরকারে গভর্নমেন্টের আপনার যে সমস্ত গরু পশু থাকবে জাকাত থেকে বের করার পরে এই পশুগুলোকে একটা রাখার জায়গা আছে, এবং বলা আছে যে এই যে যেমন মাটি রয়েছে এই মাটির মধ্যে আপনার সাদকার উটগুলো চলবে, এখানে অন্য কোনো উট আসবে না, এটা সীমা নির্ধারণ করা আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সীমাকে বের করে বেশি করে মনে করেন কাজের বাঘ না কি বলেন এই মাদ্রাসা এরিয়া এসব এরিয়া বললেন যে এই এরিয়ার মধ্যে সাদকার উট চলবে, অন্য কোনো মানুষের পশু আসতে পারবে না। তারপরে সফরে দুই রাকাত নামাজ পড়তে হয়, উনি চার রাকাত পড়েছেন। আট নম্বর হচ্ছে উনি ইয়াহুদের যুদ্ধ থেকে পালিয়ে গেছিলেন। নয় নম্বর অভিযোগ করলেন বদরের যুদ্ধে উনি উপস্থিত ছিলেন না। দশ নম্বর অভিযোগ করলেন বায়াতুর রেজওয়ানে উনি উপস্থিত ছিলেন না। এগারো নম্বর অভিযোগ করলো ওবায়দুল্লাহ বিন ওমারকে হত্যা করেন নাই। আর বারো নম্বর অভিযোগ করলো আপনার এক আজান ছিল, উনি দ্বিতীয় আজান বৃদ্ধি করেছেন যে দুই আজান, আমরা দুই আজান দিলাম যে এটি। তারপরে তেরো নম্বর অভিযোগ হচ্ছে হেকামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে তাড়িয়ে দিয়েছিলেন, ওসমান তাকে ফিরিয়ে মদিনাতে নিয়ে এসেছেন। এই তেরোটি অভিযোগ সে করল, এবং এই তেরোটি অভিযোগ তৈরি করে লিফলেট আকারে লেখে লেখে জনগণকে পড়ে পড়ে এইভাবে খুতবার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে জনগণকে আপনার বুঝাইতে লাগলো। জনগণকে বুঝিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি একটা খারাপ দৃষ্টি নিয়ে আসলো, এটি হচ্ছে পলিটিক্স। আর পলিটিক্স হচ্ছে নেতাদের, আর যত কিছু দেখবেন যে পলিটিক্স নেতাদের মাধ্যমে হয়, খুন খারাপি নেতাদের মাধ্যমে হয়, যে দেশে হোক যে যুগে হোক যত কিছু ঘটে, হত্যা মারামারি কাটাকাটি সব নেতাদের মাধ্যমে। এই জন্য যে আপনার সাধারণ জনগণ, এদের দিমাগ খুব কম, এদের চিন্তা ভাবনা খুব কম করতে পারে, এদেরকে যেভাবে নেতারা পরিচালনা করে সেভাবে তারা ঝাঁপিয়ে পড়ে। এই জন্যই যতবার যত জায়গাতে যুদ্ধ হয়েছে সব নেতাদের কারণে হয়েছে, সবকিছু নেতাদের কারণে হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন দেশে যে আপনার একটা পর একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেমন বাবরি মসজিদকে ভাঙতে দেখেছেন আপনারা বল্লম ফার্সা নিয়ে, আর বাবরি মসজিদের মতো একটা মসজিদকে বল্লা ফার্সম দিয়ে ভাঙার কোন ক্ষমতা নেই, কিন্তু তারপরে সম্পূর্ণ মিসমার করে ফেলা হয়েছিল। এর মানে কি, বাবরি মসজিদের ভিতরে আপনার বোম রাখা হয়েছিল, মারতে ভাঙতে দেখানো হয়েছে, মিডিয়া দেখাইছে, কিন্তু আসলে বম্বিং করে সেই মসজিদটিকে ধ্বংস করা হয়েছিল। এটা কিসের জন্য, হিন্দু মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর জন্য। আর এটা পলিটিক্স, যারা রাজনীতি করতেন তারা এটা কাজ করেছিলেন, যার কারণে তার বিচারটাও হয়নি সুষ্ঠুভাবে, আর যিনি সুষ্ঠুভাবে করতে চেয়েছিলেন তাকে করতে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি ইতিহাস বহুত লম্বা আপনারা জানেন। এগুলো সব পলিটিক্স, এগুলো রাজনীতি। আর কাউকে যদি ঘায়ল করতে হয় তার প্রতি আপনাকে ঘৃণা জমাইতে হবে, যদি কাউকে আপনাকে পরাজিত করতে হয় তার প্রতি ঘৃণা জমাইতে হবে। জনগণ যখন তাকে ঘৃণার চোখে দেখবে তখন তাকে ধ্বংস করা সম্ভব। এটি পলিটিক্স নবী করিম সাল্লামের পরে আপনার 35 হিজড়িতে 34 হিজড়িতে এসে আপনার এটি পলিটিক্স ইসলামে শুরু হয়, আর এই পলিটিক্স ইসলামী নেতারা আজ পর্যন্ত করে আসছে, মিথ্যাচার করে জনগণকে বুঝিয়ে আপনার কোন এক সৎ নেতার বিপক্ষে খাড়ো করে আপনার হত্যা মারামারি কাটাকাটি সবকিছু এই পলিটিক্স যারা তারাই করছেন, অর্থাৎ নেতারা। সুতরাং এই আবদুল্লাহ বিন সাবা এই 13টি অভিযোগ উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে অর্পণ করে এবং অভিযুক্ত করে জনসমর্থন যোগাইতে থাকে। আর যেগুলোর মধ্যে একটু দুর্বলতা ছিল, মোনাফিক টাইপের যারা ছিল তারা তার সঙ্গ দিল। এবার আমরা 13টি অভিযোগকে পর্যালোচনা করব সংক্ষিপ্ত আকারে, সময় তো শেষ হয়ে গেল। 1 নম্বর, আত্মীয়করণ। উনার যুগে 5 জন মাত্র ই ছিল আপনার ক্ষমতায় রেখেছিলেন উনি, তার মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সামদাসে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওখানকার গভর্নর ছিল উমর রাদিয়াল্লাহু যুগে, সুতরাং এটা পুরাতন। আর ইসলাম ইতিহাস আপনার খুঁজে দেখা যায়, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দায়িত্বে ছিলেন, যখন উনি নবী বেঁচে ছিলেন, ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান থেকে গোত্র থেকে বংশের থেকে 5 জন নেতা ছিলেন ওই যুগে। আর এখন তো বিশ্ব শাসন করছে, বহু জায়গা বহু স্থান রয়েছে, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 5 জন ছিল মাত্র। নবী করিম সাল্লামের যুগে শুধু জাজিরাতুল আরব যখন কায়েম করছিলেন তখন 5 জন নেতা ছিল, আর উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে এসে যদি 5 জন হয় তাহলে আত্মকরণ হলো কোথায়? আত্মকরণ তো এখানে ছিল, কিন্তু জনগণকে বোঝানো হয়েছে, কারণ ডাফটের নেতা ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেহেতু আত্মীয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন দুলাভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাকি বংশের, সুতরাং এই আত্মীয়করণ বোঝানো হয়েছিল, এটাই মেন। আসলে দুশ্মনী ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সামদেশে এত ইনসাফ কায়েম করেছিল যে শামবাসীকে যদি মুয়াবিয়া বলতো যে এখন আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দিবে, ওদেরকে যদি বলা হতো সাগরে ঝাঁপ দিয়ে দাও তাহলে সাগরে তারা ঝাঁপ দিত, এমন ভাবে অ্যাক্টিভ ছিল তাদের, এবং এমন ভাবে নেতা ছিল যে এত ভাবে তাকে মানত। তার ইতিহাস সামনে আসবে, বুঝতে পারবেন। এই মুয়াবিয়া দুশ্মন ছিল মুয়াবিয়ার সঙ্গে এই আবদুল্লাহ বিন সাবা ইহুদির, যার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করতে পারলে এখানে নেতৃত্ব কেউ আসবে তখন আমরা মুয়াবিয়াকে ঘায়েল করতে পারবো, এটাই আসলে মেন উদ্দেশ্য ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, আত্মীয়করণের কথা বুঝতে পারলাম, নবীর যুগে 5 জন ছিল, তার যুগে 5 জন ছিল, তাও একসাথে ছিল না, একজন মারা গেছেন তারপরে আরেকজন, একজনকে আপনার বহিষ্কার করার পরে আরেকজনকে দেওয়া হয়েছে, এভাবে 5 জন হয়েছে, একসাথে ছিল না, সুতরাং আত্মীয়করণ ছিল না ওনার মাঝে। নাফি আবিদার রাদিয়াল্লাহু তাআলা সামদেশে আর মুয়াবিয়ার সঙ্গে একটা মাসালা নিয়ে, আপনার জাকাতের মাসালা নিয়ে সংঘর্ষ হয় মুয়াবিয়ার সঙ্গে, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু কাছে, দেখেন আবু জারের সঙ্গে আমার মাসালা নিয়ে একটা মতলক্য হয়ে গেছে, এটা মানুষের মাঝে খারাপ দিক আসবে, সুতরাং উনাকে আপনি মদিনায় রেখে নেন। মদিনা ডাকার পরে বলছে আবুদার তুমি শাম দেশে যাও, তুমি আমার এখানে থাকো, মদিনায় থাকো। মদিনায় থাকতে লাগলেন, কিন্তু লোকজন বলছে কি হয়েছে আপনার মুয়াবিয়ার সঙ্গে, কি হয়েছে? এ বারবার প্রশ্নের সম্মুখীন হয়। তখন বললেন যে আমিরুল মুমিনিন, এ মানুষের সম্মুখে আমার আর থাকতে মন চাচ্ছে না, সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে মুয়াবিয়ার সঙ্গে, খবরটা ছড়িয়ে যায়। তো বলছে তুমি কিছুদিন চোখের আড়ালে থাকতে পারো, রাবজায় যেয়ে থাকতে পারো। উনি রাবজায় চলে গেলেন। এই রাবজাতে চলে যাওয়ার কারণে এ আব্দুল্লাহ বিন সাবা একটা পয়েন্ট পেল যে তাকে শাম থেকে নিয়ে যায় মদিনায়, মদিনাতে থাকতে দিলেন, রাবজায় ভাগাই দিলেন, পাঠাই দিলেন। কেমন আপনার মানুষের মাঝে যদি ঘৃণা জমাইতে হয় কিভাবে জমাতে, দেখেন আসলে ঘটনাটা এমন ছিল না, কিন্তু মানুষের চোখে তো ওই ভিতরে ঘটনাটা তো আর বলে নাই। সে বলেছে দেখেন আবু জার রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবিকে শাম দেশে থাকতে দিল না মুয়াবিয়া, ওদিকে মুয়াবিয়াকে দুশ্মন মানাচ্ছে জনগণের, এদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দুশ্মন মানাচ্ছে যে মদিনাতে তাকে থাকতে দিল না ওসমান। দেখছেন আত্মীয় আত্মীয়রা মিল কত, যে মদিনাতে আবু জারের মতো একজন সাহাবিকে থাকতে দিলেন না প্রতিবাদ করার কারণে। এইভাবে বলে তাকে মানুষের কাছে ঘৃণিত একজন ব্যক্তিত্ব হিসাবে এই আবদুল্লাহ বিন সাবা ইহুদি কাব্বাহুল্লাহ এইভাবে প্রচার করতে থাকে। চতুর্থ নম্বর, আচ্ছা তৃতীয় নম্বর যেটা ছিল মারওয়ান বিন হাকাম, যে আফ্রিকার পাঁচ ভাগের এক ভাগ গনিমতের মাল দেওয়া হয়েছিল, এ কথাটি সম্পূর্ণ মিথ্যা ছিল। আফ্রিকা স্বাধীন করেছিলেন মারওয়ান বিন হাকাম, কিন্তু মারওয়ান বিন হাকামকে পাঁচ ভাগের এক ভাগ দেওয়া হয়নি, এটা মিথ্যাচার ছিল, এটা সম্পূর্ণ আফওয়া ছিল। যেমন বিভিন্ন সময় বিভিন্ন জন আপনাকে হয়তো দাবানোর জন্য কেউ বলে থাকে যে দেখেন আমরা পাঁচ ভাই ছিলাম, আমার বড় ভাই সব জমি জমাগুলো নিয়ে নিয়েছে, অথবা আমার বাপের এতগুলো টাকা ছিল সে নিয়েছে ব্যবসার নাম দিয়ে অথবা বিদেশ যাওয়ার নাম দিয়ে আমাদেরকে কিছু দেয়নি, বঞ্চিত করেছে মানুষের কাছে তাকে খারাপ করার জন্য, ইত্যাদি ইত্যাদি এভাবে হয়ে থাকে আপনারা জানেন। তাকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মানুষের কাছে খারাপ করার জন্য, অপছন্দনীয় করার জন্য এভাবে প্রচার করে যে দেখেন মারওয়ানকে হাকাম বিন মারওয়ানকে মারওয়ান বিন হাকামকে আপনার পাঁচ ভাগের এক ভাগ দিয়েছিল, আসলে মিথ্যা ছিল কথা। তারপরে চতুর্থ নম্বর ছিল যে সব কোরআনকে জ্বালিয়ে আপনার একটি কোরআন রেখেছে। আপনারা জানেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কোরআন নাজিল হয়েছে সাত ভাষায়, সাত রকম সাত ধরনের কোরআন পড়া যেত। তো সাত ধরনের কোরআন পড়ার কারণে বিভিন্ন ইমাম সাহেব বিভিন্ন ইমামের সঙ্গে গণ্ডগোল হয়ে যেত। আমি এখানে ইমামতি করছি, মনে করেন চিটাগাং থেকে সিলেটের এক লোক, তাদের ভাষা আমাদের সাথে মিল নাই, এখানে এসে নামাজ পড়েছেন, আচ্ছা দেখা উল্টা আমি তখন লোকমা দিচ্ছি ভুল হচ্ছে, একটা নামাজের মধ্যে বিশৃঙ্খলা এবং পরবর্তীতে বিশৃঙ্খলা গ্রহণ করা, আপনি এভাবে কোরআন পড়লেন কেন? তখন বিজ্ঞ সাহাবির কাছে নিয়ে যাওয়া হয়, বলছে না এভাবেও কোরআন নাজির হয়েছে। সাত গোত্রর সাত ধরনের ভাষা ছিল, যেমন চিটাগাং নোয়াখালী এক ভাষা, আমাদের এক ভাষা, উত্তরবঙ্গে আমাদের এক ভাষা, মিল নাই অনেক ভাষার সঙ্গে। তো যে জগ গোত্রে যে ভাষা পড়তো জানতো সেই ভাষায় সাত ভাবে কোরআন নাজিল হয়েছিল, সাত ভাবে কোরআন পড়তে পারত। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন কি যে ওগুলো না করে হাফস যেটা আমরা পড়ছি এখন এই ভাষার উপরে কোরআনকে করা হোক, আর এই ভাষাই আপনার ইউহা সাহাবায়ে কেরামের ঐক্যমতে ঐক্যমতে কোরআনকে এই হাফসের রওয়ায়াতে লিপিবদ্ধ করে আপনার ওসমান ছয়টি কোরআন তৈরি করেন এবং ছয় নেতার কাছে পাঠিয়ে বিভিন্ন দেশে পাঠিয়ে দেন, আর বাকি যেগুলো কোরআন ছিল এগুলোকে পুড়িয়ে দেন, পুড়িয়ে দিয়ে আপনার এগুলোকে শেষ করে দেন যাতে করে ওগুলো মতনক্ষটা না থাকে। আসলে সবার সম্মতিকর্মে ছিল এটা, কিন্তু আবদুল্লাহ বিন সাবা বললে জানেন কোরআনকে পুড়িয়ে দিয়েছে, জানেন হয় না কোরআন পড়ায় না, কোরআনকে পুড়িয়ে দিয়েছে। দেখেন এই যে আমার এখানে টাকে অনেকগুলো কোরআন আছে, বাসার থেকে নিয়ে এসে কোরআনগুলো এখানে রেখে দিয়েছেন, এই যে এখানে নাজাহাল অবস্থায় কোরআন আছে, এটা আপনাদের জন্য পাপের একটা কারণ হয়েছে। আমি কয়েকবার কাকে বলেছি যে কোরআনগুলোকে সুন্দর করে পুড়িয়ে মাটিতে দফন করে দিবেন যেখানে গরু বাছর মানুষ যায় না, অথবা পানিতে একেবারে ফিট করে বা নদীতে ভাসিয়ে দিবেন, এটা করতে হবে। এটা হচ্ছে কোরআনের হেফাজতের একটা দায়িত্ব। কোরআনকে যখন এক ভাষায় করা হলো, বাকি কোরআনগুলো যদি থাকে তাহলে পরে এই যে মতনক্য বা যে সমস্যা ছিল সে সমস্যা থাকতো, অথবা সেই কোরআনগুলো তাকে এভাবে পড়ে থাকতো কোরআনগুলো অভিশাপ করত, এই জন্যই কোরআনগুলোকে পুড়িয়ে হেফাজত করা হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু এটা ভালো কাজ করেছেন উম্মতের জন্য, কিন্তু এই আবদুল্লাহ ইহুদি জনগণকে তার বিপক্ষে খাড়ো করার জন্য বলছে দেখছেন কোরআন সবকে পুড়িয়ে দে একটি ভাষার উপরে কোরআন রেখেছে। আজও সাত ভাষার কারী আমাদের দেশে অগণিত আছে আলহামদুলিল্লাহ। সাত ভাষায় কোরআন পড়তে পারে। আপনারা দেখবেন পৃথিবীতে মাঝে মাঝে কোরআন পড়ে, অব্দুহা আমরা পড়ি অব্দুহা, ওখানে একটা কেরা আছে অব্দুহে, অব্দুহে এটা পড়া যায়। তারপরে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, ওখানে পড়া যায় মালিক ইয়াউমিদ্দিন টান ছাড়া। সুতরাং এগুলো একটা ভাষা, এইভাবে কোরআন পড়া সাতটা পদ্ধতি রয়েছে, সাত ভাষায় কোরআন পড়া যায়। এখনো আমাদের কাছে সেটা জীবিত রয়েছে, এটা থাকবে শুধু বিশিষ্ট জনের কাছে, আর সাধারণ মানুষ একটি কোরআন পড়বে যেটি আমাদের মাঝে এখন রয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কাজ করেছিলেন। চতুর্থ নম্বর আপনাদের বললাম, সুতরাং এটা কোন বিষয় ছিল না। আর পঞ্চম নম্বর ছিল যে ইবনে মাসউদ আর আম্মারকে মেরেছিল যে পেটে ভুঁড়ি বেরিয়ে, ওই সময় তো অপারেশনের আপনার এই ডাক্তারি এই চিকিৎসার ব্যবস্থা ছিল না। কাউরে যদি নাড়ি ভুঁড়ি বের হয়ে যায় তাহলে সে কি বাঁচবে? কোশ্চিন গেল না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা মারবে এটা কোনোদিন কল্পনা করা যায় না, স্বপ্ন ভাবা যায় না। ওনাকে মারে নাই, আম্মারকে মারে নাই, এটা মিথ্যা প্রচার করেছিল আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। আমরা মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে দেয় না মানুষকে, বলছে যে ইমাম সাহেবের পকেটে হিরোইন পেয়েছি এই জন্য গ্রেপ্তার করা হয়েছে। অনেক সময় অনেক মামলা দিয়ে আমাদের দেশে তো চলছে বা চলতে থাকবে, এভাবে ফাঁসানো হয়। উমা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এটা ফাঁসানো হয়েছিল, তার প্রতি মানুষের ঘৃণা জমানোর জন্য। বলছি আব্দুল্লাহর মতো একজন সাহাবিকে মারতে মারতে তার নাড়ি পর্যন্ত বের করে ফেলেছে, এটা তো রাগ উঠবে সাধারণ জনগণের, রাগ উঠারই কথা, গোসা হবি। তারপরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবাকে মারতে মারতে ঠ্যাং পর্যন্ত ভেঙে ফেলেছে, সবাই যে শুনবে সেই তার রাগান্বিত হবে। আসলে ঘটনা সত্য ছিল না, আসলে জানার উপায় ছিল না জনগণের, আর জনগণ তো নেতা পর্যন্ত পৌঁছতে পারে না, সত্য ইতিহাস পর্যন্ত জানতে পারে না। কাজে এটা পলিটিক্স, নেতা আপনার ক্ষমতা যদি টিকাইতে হয় তাহলে বিপক্ষকে ঘায়ল করতে হবে, আর ঘায়ল করার এটা একটা বিরাট পয়েন্ট। এই জন্য আব্দুল্লাহ বিন সাবা এটা মেনে নিয়েছিল, এটা করেছিল। যা হোক, আজকে ছয় পর্যন্ত না পাঁচ পর্যন্ত বললাম, আগামী জুমাতে ছয় পর্যন্ত বলবো ইনশাল্লাহ, সময় আমাদের হয়ে গেছে। আমার ভাইয়েরা কেউ অনুরোধ করছেন আজকে একটা অনুষ্ঠান আছে তাড়াতাড়ি, এই জন্য তো আজকে এখান থেকে খুতবা শেষ করছি। কারবালার ময়দানে, কারবালার ময়দানে কারবালার পথের চতুর্থ পর্ব আজকে আমরা শেষ করলাম। হ্যাঁ ইনশাল্লাহ, আমি খুব দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছি কিন্তু শেষ হচ্ছে না, এই জন্য যে ইতিহাসটি অনেক লম্বা, আর এই ইতিহাসগুলো কোনোদিন কেউ বলে নাই এবং সাধারণ জনগণ জানেন নাই, এই জন্য ধারাবাহিক আলোচনায় চলছে। আপনারা ধারাবাহিক আলোচনায় থাকবেন, বুঝতে পারবেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী কারা ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী কারা ছিল, ওসমান আবুবকর নাকি ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী কারা ছিল, ওরা দুনিয়াতে আছে না নাই, ওরাকে কি নামে এখন চিনি আমরা জানি, দুনিয়ার মানুষ কিভাবে জানে, ইনশাআল্লাহ কারবালার ময়দানে সেটি স্পষ্ট করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এক ভাই দোয়া চেয়েছেন, কে যেন অসুস্থ রয়েছে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ কবরে ভালো সুখে রাখেন, শান্তিতে রাখেন, আপনার জান্নাতুল ফেরদাউসের আলাম আকান দান করেন। আমাদের মাঝে যারা ঋণ আছে, ঋণগ্রস্ত আছে, যাদেরকে ঋণ মুক্ত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে জেনে শান্তি নিয়ে এসে দেন। আল্লাহ এই খুতবার মাঝে দোয়া করছি, দেশে আমাদের এমন নেতা নিযুক্ত করুন যে আমাদের প্রতি দয়া করবে, ইসলামকে ভালোবাসবে, আলেম ওলামাকে ভালোবাসবে, দিনের জন্য কাজ করবে, আমাদের প্রতি দয়া করবে, জুলুম করবে না। আল্লাহ তুমি এমন নেতা নিযুক্ত করিও না যে আমাদের প্রতি অন্যায় করবে, আমাদের সঙ্গে বিচার করবে, আমাদের সঙ্গে আল্লাহ জুলুম করবে, অত্যাচার করবে, এমন নেতার থেকে আমরা নাজাত চাই। আল্লাহ দেশে যেভাবে হোক, যেভাবে হলে শান্তি হবে সেটাই আমাদের করে দাও। ওয়াখরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম।